الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فاستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر. وقال سبحانه: الحق من ربك فلا تكونن من الممترين. সম্মানিত স্বদেশী মুসলিম ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সেটা বর্তমান যুগের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যক একটা বিষয়, যেটা আমাদেরকে জানা একেবারে অপরিহার্য, বা যে সম্পর্কে আমাদের যদি জ্ঞান থাকে, আমরা যদি সম্যকভাবে এটা উপলব্ধি করে ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বর্তমান যুগে অনেক সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। আমরা এমন এক যুগে বসবাস করতেছি যে যুগে ইসলামের বিভিন্ন ধরনের রূপ চেহারা দেখে থাকি, ইসলামের নামে বহু দলাদলি দেখে থাকি, ইসলামের নামে বহু ফেরকাবন্দী আমরা দেখে থাকি, ইসলামের নামে বহু মজহাব এবং তরিকত দেখে থাকি, যেগুলির কারণে আজকে আমরা এক বিরাট হতাশার মধ্যে পড়ে গেছি যে কোনটা ঠিক আর কোনটা বেশি কিভাবে যাচাই করব। অনেক সময় আমরা এরকম কথা বলি যে আমরা কোন পথে আছি। এক মৌলভী সাহেব এক ধরনের কথা বলতেছে, আর এক মৌলভী সাহেব আর এক ধরনের কথা বলতেছে, কি করব। এ সম্পর্কে আমাদের একটা নিশ্চিত একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে, পন্থা গ্রহণ করতে হবে, যার মাধ্যমে আপনি এরকম হতাশায় এরকম ভাবে চিন্তার সাগরে যাতে আপনি ডুবে হাবুডুবু না খান, একটা নিজে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, নিজে একটা কিছু বুঝতে সক্ষম হন, এই জন্য আপনার কিছু পুঞ্জি পাতা এই সম্পর্কে সংগ্রহ করতে হবে। ইনশাআল্লাহ আজকের এই বক্তব্য আপনার সেই পুঞ্জি পাতারই ব্যবস্থা হিসেবে বলতে পারেন। আমরা শুধু এই দলাদলি দেখেই ক্ষান্ত হইনি, আমরা শুধু এই ফেরকাবন্দি এবং বিভিন্ন তরিকত মতবাদ দেখেই ক্ষান্ত হইনি, বরং আমরা এরকমও শুনে থাকি একদল আর একদলকে কাফের বলি, একদল আর একদলকে ফাসেক বলি, বিরাকি বলি, মুশরিক বলি, কিন্তু এগুলো বলার মাপকাঠি কি, এগুলো কিভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, হতে পারে একজন মুসলমান কাফের হয়ে যেতে পারে, তার জন্য কিছু ব্যবস্থা রয়েছে, তার জন্য কিছু পাপ কঙ্কিলতা রয়েছে, তার জন্য কিছু দোষ ত্রুটি রয়েছে, সেগুলো আমাদেরকে নির্ধারণ করার ব্যাপারও নির্ভুল একটা পন্থা অবলম্বন করতে হবে। এ সম্পর্কে আলোচনা করছি, সঠিকের মাপকাঠি কি, সত্যের মাপকাঠি কি, এগুলো আমরা জানলে ইনশাআল্লাহ ধরতে পারব কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেঠিক। এ সম্পর্কে কোরআনের আয়াত থেকে আজকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি, একটা সূরা বাকারা থেকে এবং একটা সূরা কাহফ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলে দিয়েছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। রাসূলকে সম্বোধন করে বলা হচ্ছে বা যে কোনো মুমিনকে, যে হে রাসূল, হে মুমিন, হক কেবলমাত্র তোমার প্রতিপালকের পক্ষ থেকে যেটা আসে ওটাই, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অতএব এই হকের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ করবে না। এরপরে অন্যত্র আল্লাহ তাআলা কথাটা বলেছেন সূরা কাহফে, আল হাক্কু মির রাব্বিকা ফালা ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকেই কেবলমাত্র হক এসে থাকে, যে ইচ্ছা সেই হকের উপরে ইমান আনুক আর যে ইচ্ছা তার সাথে কুহুরি করুক, এটাতে আল্লাহর কোন পরোয়া নেই। এখানে একটা ভঙ্গি ব্যবহার করা হয়েছে যে যে ইচ্ছা ইমান আনুক যে কুহুরি করুক, এই ভঙ্গিতে ব্যবহার করা হলো কেন? তার কারণই হল এই যে হক এমন একটা জিনিস, সত্যিকারে খাঁটি যেটা হক, এটার বৈশিষ্ট্য এমন, এটার স্বভাব এমন যে অতীতা হয়ে থাকে। আমাদের সমাজেও কথা প্রচলিত আছে হক টিকা হয়ে থাকে, এই কথাটা আল্লাহর পক্ষ থেকেও স্বীকৃত। হক যে টিকা, হক মানতে কষ্ট হয়, হক মানতে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু জলাঞ্জলি দিতে হয়, যেটা অনেকেই পারে না, যেটা অনেকের জন্যই সম্ভব হয় না, যার জন্য আল্লাহ তাআলা কথাটা এই ভঙ্গিতে ব্যবহার করেছেন যে হক কেবল আমার পক্ষ থেকে আসবে, হক আমি যেটা বলব সেটাই কেবলমাত্র। সেটা যদি তাদের প্রথার সাথে না মিলে, তাদের বিপুল জনগোষ্ঠীর সঙ্গে না মিলে, তার বিভিন্ন পরিবেশ পারিপার্শ্বিকতা যদি তাকে সেটা মানতে সুযোগ না দেয়, তাহলে সে কুহুরি করুক, অবশ্য আপনিও না আর যে ইচ্ছা ইমান আনুক, হক এরকম ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা বড় যেখানেই হকের কথা উল্লেখ করেছেন ধৈর্যেরও কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হক প্রচার সম্পর্কে যখন কথা বলেছেন তখন তার সাথে ধৈর্যের কথাটা উল্লেখ করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তোমরা হককে এক অপরকে উপদেশ দান করো, হককে এক অপরকে উপদেশ দান করো, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সঙ্গে সঙ্গে আমরা বলতেছেন সবরের সঙ্গে সঙ্গে তোমরা উপদেশটা দিয়ে দাও। কারণ হকের উপদেশ দিতে গেলেই সবরের পরিবেশ আসবে, এমন পরিবেশ আসবে যেখানে সবরের ব্যাপার আছে। হকের যখনই আপনি প্রচার শুরু করবেন, হকের যখনই দাওয়াত দেওয়া শুরু করবেন, তখনই এরকম পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যেটা আপনাকে হয়তো বিপদে ফেলে দিতে পারে, সংকটে ফেলে দিতে পারে, সমস্যায় ফেলে দিতে পারে। ওই সময়ে ওই সমস্যার ভিতরে, সংকটের ভিতরে, বিপদের ভিতরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই হকের হলো এটা বৈশিষ্ট্য, যেটা সত্যিকারই খাঁটি হক, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে খাঁটি বা সত্য বিধান বিশেষ থাকে, এর ধরন, এর বৈশিষ্ট্য হলো এরকম। তাহলে পরিষ্কার হয়ে গেল যে আমরা হকের একটা রেফারেন্স পাচ্ছি, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট তো না, কোরআন শরীফের ভিতরে যা কিছু আমাদেরকে বলে দিয়েছেন এগুলো সবই হল হক, সবই হল হক, সবই হল সঠিক। এটাই তাহলে আমাদের একটা মাপকাঠি হয়ে গেল যে কোরআন শরীফ কিতাবুল্লাহ এটা হল আমাদের সত্যের মাপকাঠি। এই মাপকাঠির সাথে যে কথাই মিলবে, যার কথাই মিলবে, সেটাই একমাত্র সঠিক এবং সেই ব্যক্তি সঠিক পথে রয়েছে, এছাড়া অন্য কেউ নয়, এছাড়া অন্য কিছু হতে পারে না। এই হল এক নম্বর আমরা সত্যের বা হকের সঠিকের মাপকাঠি একটা পেয়ে গেলাম। এরপর কথা হল দ্বিতীয় আরো কিছু হকের মাপকাঠি, সেটা হল আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত, আল্লাহ তাবারকাতার পক্ষ থেকে সাক্ষ্যপ্রাপ্ত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নির্ভুল, ইনি হলেন হক। কোরআন শরীফে বলে দিয়েছেন আল্লাহ তাবারকাতালা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এই যে নবী তোমাদের কাছে পাঠানো হল, ইনি এমন একজন ব্যক্তি যিনি তার মনোবৃত্তি থেকে, খেয়াল খুশি থেকে কিছু বলেন না, যা বলেন ওয়াহির ভিত্তিতেই বলে থাকেন, ওয়াহি ছাড়া অন্য কিছু নয়। তাহলে আল্লাহ তাবারকাতার পক্ষ থেকে আরো একটা আমরা গ্যারান্টি পাচ্ছি, আরো একটা রেফারেন্স পাচ্ছি। তারপরে হাদিস থেকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে এই সম্পর্কে বলে দিয়েছেন। হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাই। আন আমর বিন আন আব্দুল্লাহ বিন আমর বিন আস ক্বালা কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উরীদু হিফযাহু فنهتني قريش وقالوا أتكتب كل شيء تسمعه من رسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم بشر يتكلم في الرضا والغضب فأمسكت فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال والذي نفسي بيده ما خرج منه ما خرج منه إلا حق وأشار بأيديه إلى فيه. حديث الترجمة هو أي حضرت عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قلت شن أمي الله الرسول صلى الله عليه وسلم قال كسي جاس هنتم تاي لكي فلتم تاي لكي فلتم এবং আমার উদ্দেশ্য ছিল এই যে এগুলো পরবর্তীতে হাদিস করব, আপনারা কিন্তু এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, এগুলো আপনারা স্মরণ রাখার চেষ্টা করবেন, কাজেই মনোযোগ সহ শুনতে আপনারা একটু আগ্রহী হন। ঘুমের তো অনেক সময় আছে। তা হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস বলতেছেন যে আমাকে কুরাইশেরা নিষেধ করে দিল, নিষেধ করে দিল এই বলে কি ব্যাপার, তুমি আল্লাহর রসুল থেকে যা শুনতেছ তাই যে লিখে ফেলতেছ, রসুল সাল্লাম তো আমাদের মতই মানুষ, আমাদের মতই মানুষ, উনি অনেক সময় রাগে কথা বলেন, অনেক সময় হাসি খুশিতে কথা বলেন, সবগুলো তুমি লিখে ফেলতেছ, সবগুলো তো লেখার দরকার নাই মনে হয়। উনি বলতেছেন আনসাক্ত, এই কথা শোনার পর আমি বন্ধ করে দিলাম, কিন্তু আমার মন মানল না, আল্লাহ রসুলের কাছে চলে গেলাম এবং এই ঘটনা বললাম যে আপনার সব কথা আমি লিখে নেওয়ার কারণে কুরাইশের আমাকে নিষেধ করে দিয়েছে, যে রসুল আমাদের মতোই মানুষ, অনেক সময় হাসির ছলে কথা বলেন, অনেক সময় রাগের ছলে কথা বলেন, ওগুলো সব তো জরুরি না। আল্লাহ রসুল কি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা খারাজ মিনহু ইল্লা হক। আল্লাহ রসুল বলতেছেন যে সেই জাতের কসম করে বলতেছি মুখের দিকে ইঙ্গিত করে বলছেন, এই মুখ দিয়ে একমাত্র হক ছাড়া আর কিছু বের হয় না। সেটা আমি রাগের ছলেই বলি আর খুশির ছলেই বলি, তাহলে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র মানুষের ভিতরে হকের মাপকাঠি, অন্য কেউ নয়। মানুষের ভিতরে একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হকের মাপকাঠি, তার সব কথাই হল হক, তার সব কথাই হল হক, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে মা মিন আহাদিন ইল্লা ওয়ুখাযু মিন কওলিহি ওয়া ইরদ্দু আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। তিনি বলেছিলেন যে কোন এমন ব্যক্তি নাই দুনিয়াতে যার কথা দুই ভাগে বিভক্ত হয় না, এক ভাগ হল গ্রহণীয় এক ভাগ বর্জনীয়। একমাত্র এই যে কবরের স্থায়িত ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে ইঙ্গিত করে বলছেন, ইনি হলেন অন্য ধরনের মানুষ যার সমস্ত কথাই হল গ্রহণীয় বর্জনীয় নয়, বর্জনীয় নয়। তাহলে এবার যদি আমরা সঠিক পথে থাকতে চাই তাহলে কেবলমাত্র এই দুইটা রেফারেন্স থেকে আমাদেরকে সঠিক গ্রহণ করতে হবে। এবং সঠিক কিনা আমরা যদি জানতে চাই, সেভাবে যদি নিশ্চিত হতে চাই, তাহলে কেবলমাত্র এই দুই রেফারেন্সের সাথে, আল্লাহর সাথে অর্থাৎ কোরআনের সাথে মিলতে হবে, রসুলের সাথে অর্থাৎ তার সহি হাদিসের সাথে মিলতে হবে। এখন আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে যে এই হক নিয়েই তো কথা বলে সমস্ত দলগুলো, আজকে পৃথিবীর যত দল মত দেখা যায়, ফেরকা দেখা যায়, তরিকত দেখা যায়, বিভিন্ন ধরনের মতবাদ দেখা যায়, কেউ যে এই দুটো ছেড়ে কথা বলে না, এই দুটোকে নিয়েই কথা বলে, তাহলে বোঝা যায় যে এখানেও কিন্তু সমস্যা সমাধান হল না। কোরআন হাদিসকে আমরা রেফারেন্স ধরলাম যে হক যাচাই করতে হলে, আমাদেরকে সঠিকটা গ্রহণ করতে হলে কেবলমাত্র এই কোরআন এবং হাদিস থেকে গ্রহণ করতে হবে, কিন্তু আমরা এখানেও সমস্যায় পড়ে যাচ্ছি যে সব কোরআন এবং হাদিস থেকেই কথা বলছি। কেউ কি বলতেছে যে না আমরা কোরআন হাদিস ব্যতীত অন্য কিছু, এমনকি কাদিয়ানি পর্যন্ত, কাদিয়ানিরা যারা নতুন নবীর দাবিদার, সে 100-150 বছর আগে এসে নবী তাদের ধ্বংস হয়ে গেছে, নিপাত হয়েছে, সেই নবীর দাবিদার যারা তারাও এই কোরআন থেকেই দলিল গ্রহণ করতেছে। এরকম ভাবে পৃথিবীতে যত দল মত তৈরি হয়েছে সবারই এই একই ব্যাপার। তাহলে এখানেও তাহলে আমাদেরকে কিছু মন্ত্র জানতে হবে কিভাবে কিভাবে আমরা কোরআন থেকে সঠিকটা পাব। কোরআন থেকে আমরা সঠিক পাব কিন্তু কিভাবে পাব, কোরআন যদি সাধারণভাবে যদি বলি তাহলে কিন্তু কোরআন নিয়েও দেখবেন যে বিভ্রান্ত হয়ে গেছে বহু দল, কোরআন নিয়েই বিভ্রান্ত হয়েছে বহু দল, এবং হাদিসকে নিয়ে বহু দল বিভ্রান্ত হয়ে গেছে। যত দল মত আমরা দেখতে পাই এই কোরআন দিয়েই হয়েছে, এই হাদিস দিয়েই হয়েছে, এত যে দল হয়ে যাচ্ছে এই কোরআন থেকে বের হচ্ছে, হাদিস থেকে বের হচ্ছে। তাহলে আমাদেরকে এখানেও একটা জরুরি কথা জেনে রাখতে হবে, যেটা খুবই জরুরি আজকের বর্তমান যুগে, কোরআন থেকে যদি আপনি হক জানতে চান, কোরআন থেকে যদি সঠিকটা যাচাই করতে চান, তাহলে আপনাকে শর্ত করতে হবে, শর্ত করতে হবে যে এই কোরআন থেকে আপনি আমাকে পড়ে শোনাচ্ছেন যে আপনার দলের মতবাদ বা আপনার দলের এই মর্নীতির সপক্ষে এই আয়াত থেকে এই মতবাদ সাব্যস্ত হচ্ছে, এই মূলনীতি সাব্যস্ত হচ্ছে, ভালো কথা। এই ধরনের কোরআনের ব্যাখ্যা, এই যে আপনি ব্যাখ্যাটা দিয়ে আমাকে বুঝিয়ে দিলেন, যে ব্যাখ্যাটা করে আপনি মতবাদের সাথে মিলিয়ে দিলেন বা আপনার দলের মূলনীতির সাথে মিলিয়ে দিলেন, এই ব্যাখ্যাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের ভিতরে করেছেন এই শর্ত করতে হবে, এই শর্ত করতে হবে। তারপরে সাহাবীরা কোথায় করেছেন এই রেফারেন্স আপনার কোরআনের ব্যাখ্যা গ্রহণ করতে হবে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং তার সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে। এই তিনটে যুগ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে এরা হল সঠিক, এরা হল নির্ভেজাল, এরা হল নির্ভুল, বলে দিয়েছেন আল্লাহ রাসূল। মুসলিম শরীফের বিভিন্ন হাদিসের ভিতরে এসে গেছে, আল্লাহ রাসূল বলছেন খাইরু উম্মতি কর্নি, অন্য রওয়ায়েত এসে খাইরুন নাস কর্নি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। উত্তম উম্মত, আমার উম্মতের উত্তম যেটা যুগ সেটা হল আমার যুগ, আমার যুগ, তারপরে হল তার পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈদের যুগ, তারপরে হল তাবে তাবেঈনদের যুগ। এই যুগ মানে এরা উত্তম, মানে এদের, এরাই হল সঠিক পথের অনুসারী। কাজে আমরা শুধু কোরআনের কথা শুনেই দৌড় দেব না, কোরআন নিয়েই কিন্তু আজকে বিভ্রান্তি হয়ে যাচ্ছে। কাজেই আমাদেরকে এখানে শর্ত করে নিতে হবে যেই ব্যাখ্যার মাধ্যমে আপনি এই মতবাদ সাব্যস্ত করলেন আপনার দলে, আপনার মূলনীতির এই ব্যাখ্যাটা আল্লাহর রাসূল কোথায় করেছেন, কোন সাহাবী করেছেন, কোন তাবেঈ করেছেন, কোন তাবেঈ তাবেঈ করেছেন, বাস এ পর্যন্ত। দেখবেন যে হাজার হাজার দল কোরআনের দাবিদার ছিল সব ছিটকে পড়তেছে, সব যে কোরআন বলতেছে কোরআনের ধর্ম কিন্তু ব্যাখ্যা করতেছে নিজের পক্ষ থেকে, কোরআনের ধর্ম বলতেছে আমরা কোরআনের নিয়ে চাই, কোরআন প্রতিষ্ঠিত করতে চাই, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চাই। দেখবেন যে কোরআনের ব্যাখ্যা সব করতেছে ওই যে পার্টি গঠন করেছে, ওই পার্টিকে কেন্দ্র করে ওই পার্টির বিভিন্ন মতবাদ এবং মূলনীতি সাব্যস্ত করা। আজকে এই জন্যে আপনারা দেখে থাকবেন যে তাফসির দল ভিত্তিক হয়েছে, তাফসির আজকে দল ভিত্তিক হয়ে গেছে। যত ইসলামী দল দেখবেন বড় বড় দল, তাদের আলাদা আলাদা তাফসির আছে এবং ওই তাফসির থেকে আলাদা তাফসিরে যাবে না। অনেক দল আবার নিষেধও করে দেয় যে আমাদের এই দলের অমুক হুজুরের লেখা এই তাফসির ছাড়া অন্য তাফসির পড়ে তো বিভ্রান্ত হয়ে যাবে। যদি আমাদের কাজ এরকমই হয়, নিজের খেয়াল খুশি মোতাবেক আমি যা চাই সেটা যদি কোরআন থেকে সাব্যস্ত করে দিতে চাই, নিজের আমার বিবেক থেকে তাফসির করে, বিবেক থেকে ব্যাখ্যা করে যদি আমি সাব্যস্ত করতে চাই, তো দলের কোন একটা নির্দিষ্ট সংখ্যায় গিয়ে থামার সম্ভাবনা আছে? প্রত্যেকের তো ভয় বিবেক আছে, প্রত্যেকের তো জ্ঞান আছে, প্রত্যেকের তো আলাদা আলাদা একটা সেন্স আছে, বুঝার একটা ক্ষমতা আছে, বুদ্ধি আছে, প্রত্যেকে নিজের বুদ্ধি নিজের বিবেক সম্মত তফসির করে যাবে। সেই তফসিরের নমুনা স্বরূপ আপনাদের কাছে এই দুটো কিতাব এনেছি। পৃথিবীতে কোন দল কি ধরনের তফসির করেছে, দলভিত্তিক তফসির করতে যে কত দল হয়ে গেছে সে সম্পর্কে এই দুই খণ্ডের একটা কিতাব, প্রায় 1000 পৃষ্ঠা, প্রায় 1500 পৃষ্ঠার এখানে মতবাদ ঢুকানো আছে, আপনাদের কাছে কিছু নমুনা তুলে ধরতে পারি। এখানে কত অঙ্গাঙ্গির তাফসির, যে যেটা সাব্যস্ত করতে চায় কোরআন থেকে নিয়ে বলে দিল, কোরআন থেকে নিয়ে বলে দিল। এই জন্য আল্লাহ তোমার কুল্ল হিজবিন মিন আল্লাহি ফরিহান, প্রত্যেকটা দল তাদের নিকটে যা রয়েছে এরা নিয়ে খুশি, এটাকে সাব্যস্ত করার জন্য, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত। তার কিছু নমুনা আপনাদের কাছে তুলে ধরতে চাই। যেমন যে শিয়া ধরনের এই যে বাতিনি ফেরকা, বাতিনি ফেরকা এদের কিছু আপনাদের কাছে নমুনা তুলে ধরব। এরা এই কোরআন থেকেই দলিল পেয়েছে। কিসের দলিল পেয়েছে জানেন? নামাজ পড়া চলবে না, এই যে আমরা যে নামাজ পড়ে থাকি এই নামাজ নাই, ওদের ধর্মে এই নামাজ নাই, ওদের ধর্মে অজু নাই, তায়াম্মুম নাই। এই কোরআন থেকে সব দলিল ওরা পেয়েছে, কোরআন থেকে, এই যে কোরআন আমরা পাঠ করে থাকি এই কোরআন থেকে তারা দলিল বের করেছে, এই কোরআন থেকে তারা বুঝতে পেরেছে যে যে অজু আমরা করে থাকি এই অজুর অর্থ অজু নয়, অজুর অর্থ হল ইমাম, ইমামকে কোন একটা নির্দিষ্ট ইমাম গ্রহণ করা, কোন একটা নির্দিষ্ট ইমাম, তাদের যে নির্ধারিত ইমাম রয়েছে, তাদের মতবাদে যে ইমামের প্রচলন ঘটিয়েছে, অমুক গুণের বৈশিষ্ট্য তাকে ইমাম বানানো হবে। ওই অজুর অর্থ হল ইমাম ধারণ করা, একটা নেতা ধারণ করতে হবে, তাদের মতবাদের যে নেতা রয়েছে ওগুলো ধরুন ধারণ। অজু অর্থ যে পানি নিয়ে আপনি হাত ধুবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, চেহারা ধুবেন, পা ধুবেন, এটা না, কোন থেকে ওরা এটা সাব্যস্ত করছে। তায়াম্মুমের অর্থ হল যে ইমামের অনুপস্থিতিতে তার নায়েবকে, তার যিনি স্থলাভিষিক্ত তাকে ধারণ করতে হবে, তার মুরিদ হতে হবে। সালাত অর্থ, সালাত অর্থ এই যে উঠা বসা রুকু সিজদা, এটা নয়। সালাত অর্থ হল রাসুল বা ইমাম, সালাত অর্থ হল রাসুল, রাসুলের উপরে ইমান আনা। সালাত অর্থ যে উঠা বসা করতে হবে, রুকু সিজদা করতে হবে, সূরা কিরাত পড়তে হবে, এটা না। কি দলিল? কি কোরআন শরীফের আয়াত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে অশ্লীল এবং গৃহীত কাজ থেকে বিরত রাখে। নামাজ তো কেউ রাখতে পারে, এই যে নামাজ অর্থ নামাজ নয়, একটা যে কোনো ব্যক্তি হবে, এই জন্য তারা করছে রাসুল। রাসুল নামাজের অর্থ যে রুকু সিজদা এরকম উঠা বসা করতে হবে, এগুলো না। রাসুল আপনি ইমান আনছেন, খালাস, এটাই নামাজ, এটাই হলো নামাজ। তারপরে জাকাত অর্থ হল যে আপনার মাল দিয়ে দিতে হবে, তা নয়। জাকাত অর্থ হল পবিত্র করা, আপনি অন্তর পবিত্র করবেন, অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ রাখবেন, এটাই জাকাত দেওয়া হয়ে গেল। আপনার মাল দিতে হবে না, এইভাবে কাবা শরীফ, এই যে কাবার হজ করতে হবে, আল্লাহ তো বড় কথা বলে দিয়েছেন কাবা শরীফে যে হজ করবে, বাইতুল্লাহর হজ করবে। বাইতুল্লাহ অর্থ হল নবী, নবীর উপরে ইমান আনা, বাস। ওখানে মক্কা যে আপনি কষ্ট করে ঘোরাঘুরি করবেন, এরকম পরিশ্রম করবেন, এটা নয়। আর কাবা শরীফের যে দরজার কথা বিভিন্ন হাদিসে পাওয়া যায়, এটা এর অর্থ হল আলী। কাবা শরীফের দরজার অর্থ হল আলী। এরকম ভাবে তারা সফা পাহাড়ের যে বর্ণনা দিয়ে থাকে, এটাও নবী। এবং মরওয়া পাহাড়ের অর্থ করে আলী। এইভাবে মানে নিজেদের পক্ষ থেকে ব্যাখ্যা করতে 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 পুরো ইসলাম ধর্মই শেষ। কোথা থেকে ইসলাম ধর্ম শেষ করল? কোরআন থেকে। কোরআন থেকে ইসলাম ধর্ম ধ্বংস করার তারা দলিল পেয়ে গেছে। ওরা বড় 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 তাফসিরও লিখে ফেলেছে, তাফসিরও লিখে ফেলেছে বিরাট বিরাট। এমনি ভাবে আরো কত রকমের তাফসির আমরা দেখে থাকি। শিয়ারা যেমন তাফসির করেছে, নির্দেশ দিল যে তোমরা একটা গাভী জবাই করো, গাভী জবাই করো, ওই যে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গাভী জবাই করো। শিয়ারা তো হযরত আবু বকর ওমর এবং তাদের দুই কন্যা আয়েশা হাফসাকে পছন্দ করে না, কাজেই তাদের মতবাদ এখানে চালিয়ে দিয়েছে যে হযরত মুসা আলাইহিসসালামের যে এই গাভীর বর্ণনা এসেছে, এই গাভী থেকে মুরাদ হল উদ্দেশ্য হল হযরত আয়েশাকে জবাই করো। নাউযুবিল্লাহ। এইভাবে রকমারি তাফসির আপনারা পেয়ে যাবেন, এগুলো সব শেষ করলে তো এক আধ বছর লেগে যাবে। কে কোন ধরনের কোরআনের ব্যাখ্যা করেছে এগুলো নমুনা আপনাদের কাছে তুলে ধরতে গেলে বহু সময় লেগে যাবে। এভাবে আমাদের দেশে তাফসির করে থাকি আমরা। এই যে আল্লাহ তবরকতালা নিরাকার, আল্লাহ তবরকতালা যে নিরাকার, এই মুতাজিলা ফেরকার তাফসির, মুতাজিলা ফেরকা তাফসির করেছে যে আল্লাহ তবরকতালা হল নিরাকার, এবং আমাদের দেশে সেই মুতাজিলা ফেরকার তাফসির পড়ানো হয়। মুতাজিলা ফেরকার কাশ্যাফ, কাশ্যাফ এটা হল মুতাজিলা ফেরকার। এদের আকিদা হল আপনি যেই কিতাব পড়বেন ওই আকিদা আপনার গড়ে উঠবে না, যেই কিতাব আপনি পড়বেন সেই আকিদা আপনার গড়ে উঠবে। কাশ্যাফ হল মুতাজিলা ফেরকার লেখা, তারা তাদের অনেক মতবাদ রয়েছে, তার ভিতরে এই যে একটা নিকৃষ্টতম মতবাদ যে আল্লাহ তবরকতালা হল নিরাকার, তিনি কোন আকার আকৃতি কিচ্ছু নেই, আকার আকৃতি কিছু নেই। এটা আমরা শিখেছি ওই মুতাজিলাদের কাছ থেকে। ওরা এই কোরআনের আয়াত, যে সমস্ত কোরআনের আয়াতের ভিতরে এসেছে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, তারপরে ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, অনেকগুলি চেহারা কিয়ামতের দিন খুব হাস্যোজ্জ্বল হবে, সেই চেহারাগুলি আল্লাহ তবরকতালার দিকে দেখতে থাকবে, প্রতিপালকের তাদের প্রতিপালকের দিকে দেখতে থাকবে। তো দেখা কোন জিনিসকে যায়, যে জিনিসটার কোন একটা নির্দিষ্ট আকার আকৃতি আছে। ওরা এগুলোর ব্যাখ্যা করেছে কি, যে আল্লাহর দিকে তাকানো অর্থ হল যে তারা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিয়ামত, বিভিন্ন ধরনের আল্লাহর পুরস্কার গ্রহণের জন্য অপেক্ষায় থাকবে আল্লাহর দিকে তাকানো। কারণ এখানে তারা তাফসির করে দিচ্ছে যে আল্লাহ তবরকতালার তো কোন দেহ নাই, আকার আকৃতি নাই, তাকে যদি দেখার কথা সাব্যস্ত করে দিই, দেখার কথা যদি আমরা বলে দিই হ্যাঁ কি আমাদের দিন তারা দেখতে পাবে, তাহলে তো একটা আকার আকৃতি সাব্যস্ত হয়ে গেল। এই জন্য এই অপব্যাখ্যা করেছে যে এই যে প্রতিপালকের দিকে তারা দেখতে থাকবে, তার অর্থ হল যে তারা অপেক্ষা করবে যে কখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসতেছে, জান্নাতে বিভিন্ন পুরস্কার আসতেছে, এই অপেক্ষা করবে। এই অপব্যাখ্যা করেছে। এই হল আমাদের দেশে যে তাফসির পড়া হয় খুব জাকজমক করে, তাফসির কাশ্যাফ, জমকশারীর লেখা, সেই তাফসিরের ভিতরে এই কথা লেখা আছে। এই জন্য আমাদের সকলের মতবাদ এটা আল্লাহ নিরাকার। এটা শিখলাম কোথায় থেকে? আমরা তো তাহলে ওই গুমরা দলের ভিতরেই চলে গেলাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা সত্য করতাম এই জায়গাতে যে রাসুল কি ব্যাখ্যা করছেন, হাদিসে কি ব্যাখ্যা এসেছে আল্লাহ সম্পর্কে, সাহাবীরা কি ব্যাখ্যা করেছেন, তাবেঈনা কি ব্যাখ্যা করেছেন, এই পাঁচশো বছরের জামাশরি কি করলো, এটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেলেন এবং এটাই আপনার মতবাদ হয়ে গেল। আপনি যদি কোরআন, কোরআন থেকে যে আপনার ধর্ম নিতে হবে, কোরআন থেকে যে আপনার এই সঠিক গ্রহণ করতে হবে, এটা আপনি কোথায় ঠিক রাখলেন? কোরআনের কথা পড়তেছেন এবং আপনি নিচ্ছেন ব্যাখ্যা হল এই পাঁচশো বছরের সেই জামাশারির মতবাদ, তিনি কি ব্যাখ্যা করলো সেটা আপনি নিয়ে নিলেন, এটা তো হলো না। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হল, সে আল্লাহ রসুল কোরআনটা বুঝিয়ে দিয়ে যাননি? কিভাবে বুঝিয়েছেন? ওই বুঝতেই তো হবে সঠিক, ওই ব্যাখ্যা ওই তাফসিরটাই তো হবে সঠিক। কিন্তু আমরা কোরআনের নামে বিভিন্ন ধরনের মনীষীর ব্যাখ্যা, বিভিন্ন ধরনের পণ্ডিতদের ব্যাখ্যা শুনে শুনে আমরা গেছি কোরআন ছেড়ে বহু দূরে, কোরআন ছেড়ে বহু দূরে চলে গেছি। যদি তাই না হল তাহলে কেন আমাদের সমাজে এরকম দল ভিত্তিক তাফসির দেখা যায়? মানে দল ভিত্তিক তাফসির দেখবে না, যাচাই করে দেখেন প্রত্যেকটা ইসলামী দল, ইসলামের নামে যেগুলো দল হয়েছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা তাফসির আছে। নিরপেক্ষ তাফসির গুলো এখন বাদ পড়ে গেছে, নিরপেক্ষ তাফসির, কারণ সবাইকে একটা পক্ষ নিয়ে নিয়েছে, সবাইকে একটা দলীয়তার আওতায় পড়ে গেছে, যার জন্য আর ওই নিরপেক্ষ তাফসির গুলো চলে না। যেগুলো খাঁটি তাফসির, খাঁটি হওয়া সত্ত্বেও ওগুলো বাগারে কোনো চান্স নেই। যেমন ইবনে কাসির নিরপেক্ষ তাফসির, সেই পুরাতন যুগের আল্লাহ রসুল সাল্লামের হাদিস দ্বারা তাফসির করা, তারপরে সাহাবিদের কথার দ্বারা তাফসির করা, তাবেঈদের কথার দ্বারা তাফসির করা, এরকম ভাবে নির্ভরযোগ্য যারা ইমাম তাদের কথা দ্বারা তাফসির করা হয়েছে, এই নিরপেক্ষ এবং নির্ভরযোগ্য তাফসিরটাই এটিই হয়ে আছে এর কোন পরিষ্কারী, এর লালন পালনকারী, এর যত্ন গ্রহণকারী কেউ নেই, যার জন্য ওটা এক মিসকিন। যদিও ওরা বাংলায় অনুবাদ করেছেন কিন্তু ওটা কেনার লোক নাই, ওটা বিক্রিও হয় না, সব নিজের দলের দলের তফসির নিয়ে ব্যস্ত। যদি এরকম দলীয় তফসির আমরা করতে থাকি প্রত্যেক দল, দল তো বাড়তেই থাকবে, দল তো বাড়তেই থাকবে, আর যত দল বাড়বে তত সমস্যা বাড়বে, তত আপনার হালকাশ বাড়বে, আপনার হক পাওয়ার যে নিশ্চয়তা না তত হালকা হয়ে যাবে, তত আপনার আপনি অনিশ্চয়তার ভিতরে পড়ে যাবেন। এই জন্য আমাদেরকে শক্ত করতে হবে, খালি যার তার কাছে কোরআনের ধর্ম শুনলেই হবে না, কোরআন প্রতিষ্ঠিত করতে চাই এসো আমার দলে এটা শুনলেই হবে না, জিজ্ঞাসা করতে হবে প্রতিটা কথা যেটাই কোরআন থেকে গ্রহণ করবে সেটাই পিছনে আপনি জিজ্ঞাসা করবেন, এই যে কোরআন থেকে ব্যাখ্যাটা করলেন, কোরআন থেকে কোরআনের আয়াত থেকে এটা বোঝা গেল আল্লাহ রাসূলুল্লাহ কোন হাদিসের ভিতরে বলেছেন, কোন সাহাবি এটা বুঝিয়েছেন, এই তাফসির করেছেন, কোন তাবেঈ করেছেন, আর এগুলো যদি তাফসির আপনারা জানতে চান তাহলে এই ধরনের মানে নির্ভরযোগ্য তাফসির এবং নিরপেক্ষ নির্দলীয় তাফসির যদি জানতে চান তাহলে ইবনে কাসির আপনারা পড়বেন। এরপরে ইবনে কাসির ছাড়া কুরতুবীর, কুরতুবী তাফসির কুরতুবী আছে, তাফসির তাবারী আছে, এগুলো তাফসির আপনারা পড়বেন। এখানে হাদিস দ্বারা তাফসির করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে আমরা কোরআনের নামে বিভিন্ন দলীয় ব্যাখ্যা গ্রহণ করতে যেয়ে এগুলোকে বাদ করে দিয়েছি এবং দলীয় তাফসির নিয়ে ব্যস্ত, ওটাই পঠন পাঠন নিয়ে ব্যস্ত, ওটা নিয়ে আমরা চর্চা করি, ওটাই পড়ি, ওটাকে নিয়ে আমরা গবেষণা করি, এবং ওগুলো তাফসির আসে কিনা এগুলো খোঁজও রাখি না, এরকম তো বাড়তেই থাকবে, এইভাবে তো দল বাড়তেই থাকবে। সত্য করতে হবে যে খালি কোরআন শুনলে হবে না, কাজী নেই কি করে নিজেদের ব্যাখ্যা, কোরআন পড়ে নিয়েও কোরআনের আয়াত পড়ে নিয়ে বলতে সে নবী আসবে, খুশি মতো যদি আপনি তাফসির করেন কি না সাব্যস্ত করা যাবে কোরআন দেব মন যাচে, যেমন এশিয়ারা গাভি জবাই করতে বলা হয়েছে, হ্যাঁ এর গাভি অর্থ আয়সাকে জবাই করো, কেন ওরা আয়সাকে পছন্দ করে না, কোরআন তো চালিয়ে দিল, কি করবেন আপনি, ওরকম কাঁদিয়ে নেমে চালিয়ে দিচ্ছে, কোরআন পাঠ করতেছে এবং বলতেছে কি আল্লাহকে বড় কথা লেগে আয়াতে বলছে বনি আদমদেরকে, আদম সন্তানদেরকে লক্ষ্য করে, হে আদম সন্তানরা তোমাদের নিকটে, তোমাদের ভিতর থেকে রসুল আসবেন যারা আল্লাহ তোমার আয়াতকে তোমাদের কাছে পাঠ করবেন, তেলাওয়াত করবেন, রসুল আসবেন। তো এটা বানি আদম যতক্ষণ পর্যন্ত আছে রসুল আসাও থাকবে পাঠ করার জন্য। এই জন্য তারা আমাদের রসুল মোহাম্মদ যে আসেনি রসুল তা বিশ্বাস করে না, এবং এই যে বিশ্বাস করে না তাদের এই মতবাদের উপর এই কোরআন আয়াত দলিল, কোরআন আয়াত দলিল দিয়ে দিল, কি করবেন আপনি? খেয়াল খুশির মত মত যদি তফসিল হয় তো এরকমই যে হবে, আপনি যা ইচ্ছা তাই সাব্যস্ত করতে হবেন। বলে দিল যখন আদম সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ভিতর থেকে আমি রসুল প্রেরণ করো, আমাদের ভিতর থেকে ওই রসুল থাকতে হবে, একজন রসুল, আমরা তো আদম সন্তান আছি, এখন আমাদের ভিতর থেকে রসুল কই? বরং আপনাকে আউলটা চাপ দিয়ে আপনাকে বেদিন করে দিবে, হ্যাঁ তুমি কোরআন আয়াত কোরআন আয়াত মানা অস্বীকার করো, কাফের কাফেরও বলে মুসলমানদের কাফের, যারা এই মতবাদে বিশ্বাসী যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি রাসূল, তিনি শেষ, যারা এই কথা বিশ্বাসী তারা এই আয়াত দিয়ে তাদেরকে কাফের বলে যে এই আয়াত তারা অস্বীকার করছে। আল্লাহ বলতেছেন যে বনি আদমদের ভিতর থেকে সবসময় নবী থাকবে যারা কোরআন আয়াত তেলাওয়াত করবে, এছিলাম ব্যাখ্যা। এরকম যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে আমাদের এই হক এরকম ভাবে বিলুপ্ত হয়ে থাকবে, সঠিকটা আমাদের কাছ থেকে হারিয়ে থাকবে, আমি যতই মনে করেন যে সঠিক আসি না, হবে না। ওরা কি মনে করতেছে বেটি? ওরা তো বুঝে ফেললো কোরআন থেকে, এগুলো আমাদেরকে কোরআনের পিছনে, তাহলে শুধু কোরআনের ধর্ম শুনলেই দৌড় দেওয়া যাবে না। কোরআনটা আজকে দলভিত্তিক হয়ে গেছে, আমাদেরকে শক্ত করে নিতে হবে কোরআনের এই ব্যাখ্যা, কোরআনের আয়াত দিয়ে এই যে কথা বোঝা গেল এটা আল্লাহ রসুল বুঝিয়েছেন কিনা। দেখবেন যে হাজার হাজার দল যারা কোরআন নিয়ে কোরআনকে ধরে বসেছিল সব বাদ পড়ে যাচ্ছে, কারণ ওর রাসুলের ব্যাখ্যার সাথে তার মিল নাই, সাহাবিদের ব্যাখ্যার সাথে তো মিল নাই, তামিলদের ব্যাখ্যার সাথে মিল নাই, তবে তামিলদের সাথে ব্যাখ্যার সাথে মিল নাই, ওরা নিজের ব্যাখ্যা করছিল। কিন্তু আপনি যখন এই শব্দ করে নেবেন, দেখবেন যে কোরআনের ধর্ম থেকে সব ছিটকে পড়তেছে, সব কোরআন থেকে বেরিয়ে যাচ্ছে, এবং শত শত বেরিয়ে যাবে, হাজার হাজার দল বেরিয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন তো? এই কথাটা আমাদের শক্তভাবে পালন করতে হবে, এবং শক্তভাবে এটা বাস্তবায়ন করতে হবে, শক্তভাবে এই কথাটাকে উত্থাপন করতে হবে। যেই কোরআনের ধর্ম বলুক, যেই কোরআন প্রতিষ্ঠিত করতে চান, সেই আপনি যে কোরআন প্রতিষ্ঠিত করতে চান, কোন কোরআন, সেটা আপনার ব্যাখ্যা সম্বলিত কোরআন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি তাবেঈদের ব্যাখ্যা, এখানে কিন্তু গোলমাল রয়ে গেছে। এবার এই যে আপনাদের কাছে বলেছিলাম, তারা কিন্তু এইভাবেই কোরআনের ধর্ম নিয়ে এই যে 198,000 পীরের তালিকা আপনাদের কাছে তুলে ধরা হয়েছে 81 সনের পরিসংখ্যান হিসেবে, ওরা কিন্তু কোরআনের কথাই বলে, এই কোরআন থেকে ব্যাখ্যাই করে, কিন্তু দলীয় ব্যাখ্যা, পীরতন্ত্রের ব্যাখ্যা আছে না, পীরতন্ত্রের তাও তফসির আছে, পীর মরিদি সাব্যস্ত করা তফসির আছে, তফসির গ্রন্থ, এগুলোর ভিতরে তারা ওই কোরআনের তফসির, ওই পীর মরিদি যেখান থেকে সাব্যস্ত হবে সেই তফসিরই পড়বে, শুধু অন্য তফসির পড়বে না। এইভাবে দেখবেন যে আমাদের দেশে আমরা কয়েকজন কোরআনের সঠিক ব্যাখ্যার অনুসারী, কোরআন তো হল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা কালাম, তা আল্লাহ তাআলার বাণী, সেটা দিয়ে কি বোঝা গেল, সেটা দিয়ে আমাদের কি করতে হবে, কি কি আমাদের বুঝতে হবে, এটা তো রসুল থেকে গ্রহণ করতে হবে ভাই, যাকার কাছে গ্রহণ করলে হবে না। এরপর যে আমরা দ্বিতীয় রেফারেন্স হাদিস বলেছিলাম, অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও বা আল্লাহর রসুল সম্পর্কেও আমাদের এই সত্য করতে হবে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমাকে বুঝাচ্ছ যে তোমার দলের মতবাদের পক্ষে এই হাদিস পাওয়া গেছে, হাদিসটা সহি কিনা, হাদিসটা সহি কিনা এইটা আপনাকে সত্য করে নিতে হবে। এই জায়গাতে এই দুই দিক থেকেই কিন্তু আমরা মায় খেয়েছি, আমরা বর্তমান মুসলিম সমাজ এই দুই দিক থেকেই কিন্তু মায়ের খাওয়ার কারণে কোরআন এবং হাদিসের আসল যেটা মর্ম, কোরআন এবং হাদিসের যেটা আসল শিক্ষা, সেখান থেকে আমরা ছিটকে পড়েছি। আমরা কোরআন শুনলেই দর্দি, আমরা হাদিস শুনলেই দর্দি। আমাদের বাংলাদেশে তো রেডিও টেলিভিশনে শিখায় যে কোনো একটা কথা বলে দিয়ে বলে দিল আল হাদিস, আল হাদিস বলে দিল। কোন খানে যে হাদিস পাওয়া যাবে, কোথায় যে দুনিয়ার কোন প্রান্তে যে আজকে এই হাদিস, এটা বলবে না, আল হাদিস বলে চালিয়ে দিল। আমাদের দেশের মনীষীরা কম, আমাদের দেশে বিভিন্ন ধরনের বক্তৃতা সেমিনারে যে সমস্ত হয় প্রায় ওই আল হাদিসই চলে। এর রেফারেন্স কোথায়? এর নির্ভরযোগ্য তো হাদিস আছে, নির্ভরযোগ্য হাদিস, সহি হাদিসের কিতাব থেকে আপনাকে হাদিসের যদি ধর্ম হয়, হাদিস দিয়ে যদি কোন দলের মতভেদ মতবাদ বা মূলনীতি সাব্যস্ত করতে চায়, ভাই এই হাদিসটা আপনি কোথায় পেলেন? ইসলামের শত্রুরা আমাদের জন্য বহু হাদিস বানিয়ে দিয়েছে, এমনি হলে কিছু আল্লাহ আল্লাহ ভীরু নয় এরকম লোকদের কিছু হাদিসও বানানো আছে, হাজার হাজার হাদিস। আমাদের ইসলাম ধর্ম যখন এরকম চতুর্দিকে ছড়িয়ে পড়ল, ইসলাম ধর্মের যখন বিজয় দেখা গেল, তখন কাফেররা সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেল। বিশেষভাবে যখন রোম এবং পারস্য, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যুগে রোম এবং পারস্য যখন মুসলমানদের পরাণত হয়ে গেল, আর এই দুটো শক্তি ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি, এই শক্তি দুটাই যখন পরাণত হয়ে গেল, সমস্ত ছোট ছোট কাফের শক্তিরা সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেল যে এই জাতির সাথে আর পারা যাবে না। এবং তারা ভালো করেই বুঝেছিল যে এই জাতির হল শক্তির উৎস একমাত্র তাদের দিন, এই দিনকে বিকৃত করে দিতে হবে, তাদের এই দিনকে খাঁটি রাখা যাবে না, ভেজাল মিশ্রিত করে দিতে হবে, এর ভিতরে বিভিন্ন ধরনের ভুল ঢুকিয়ে দিতে হবে। দিন বিকৃত হয়ে গেলে তাদের শক্তি খর্ব হয়ে যাবে। আল্লাহ তোমার কতলার পক্ষ থেকে যেই দিনের মাধ্যমে তারা শক্তি সঞ্চয় করে থাকে, এই দিনটাকে যদি বিকৃত করে দেওয়া যায়, তাহলে আর সমস্যা হবে না, তাহলে আমরা তাদের উপরে বিজয় লাভ করব। এবং এই প্রতিবন্ধময় একটা চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা পথ অবলম্বন করে নিল, হাদিস বানানো, বিভিন্ন ধরনের হাদিস। আপনারা দেখে থাকবেন ওই যে আমরা অনেকেই প্রতারিত হয়ে চালাচ্ছি এই হাদিসগুলো, যেমন ধরেন যে কেউ যদি সূরা ইয়াসিন একবার পাঠ করে তাহলে পুরা কোরআন শরীফ 10 বার পাঠ করার মতো হয়ে গেল, এই যে এক হাদিস। বহুজনে কিন্তু মুখস্থ করে রেখেছেন, আমার জানা আছে। এটা কি জন্য করলো? পুরা কোরআন যাতে আপনি না পড়েন, কোরআন যাতে আপনার না পড়া হয়, এই জন্য একটা ফজিলতের কথা বানিয়ে দিয়ে ছেড়ে দিল, যাতে মুসলমানের প্রতারিত হয়ে যায়। সূরা ইয়াসিনে যদি এত ফজিলত হয় তার দরকার কি এত বড় কোরআন? তাহলে কোরআন বাদ বললো কি না? একটাই সুরা থাকলো, বাদ দাও কি বাদ হয়ে গেল, কত বড় অপকার হয়ে গেল তাদের, স্বার্থ উদ্ধার হয়ে গেল। এরকম বহু জাল হাদিস আমরা চর্চা করছি, এটাকে একটা আপনাদের শুনে না, এখান থেকে নবীর অস্তিত্বকে শেষ করে দিতে হবে। হাদিস বানিয়ে দিল আল্লাহ রসুল সাল্লাম, এই মানুষ না, নূরের তৈরি নবী সম্পর্কে আমার একটা ধারণা সৃষ্টি করে দিল, নবী হল নূরের তৈরি, আউয়াল মা খালাকাল্লাহু নূরি, হাদিস বানিয়ে দিল। এগুলো হাদিস চলছে, শত্রুরা আমাদের দিনকে বিকৃত করে দেয়, আমাদের আল্লাহ সম্পর্কে আমাদের ভিতরে কুধারণা দেওয়ার জন্য, কোরআন সম্পর্কে কুধারণা দেওয়ার জন্য, নবী সম্পর্কে আমাদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়ার জন্য আল্লাহ এবং রাসূল আল্লাহকে বানিয়ে দিল নিরাকার। আপনি হয়ে গেলেন এখন সন্ধ্যের পূজারি। তারপরে এর আগে মতবাদ তো হযরত আলীকে তারা আল্লাহ বানিয়েছে, সবাই দল শিয়াদের যে একটা দল আছে সবাই, তারা এখনো বলে হযরত আলী হল আল্লাহ, হযরত আউযুবিল্লাহ এটা সাব্যস্ত করে দিয়েছে, এটা বহুত আগের মতবাদ চালু হয়ে গেছে। যখনই তারা এই চিন্তা নিয়ে ঢুকেছে ইসলামকে ধ্বংস করার জন্য, বিকৃত করার জন্য, সর্বপ্রথম যে কাজ করেছিল তারা এই ফেরকাবন্দি সৃষ্টি করেছে খারেজি এবং শিয়া। শিয়াদেরই চরমপন্থী দল হল সবাই, যাদের নিকটে এই ইহুদিরা এমনভাবে তাদেরকে দোষ দিয়েছে, সাব্যস্ত করে ছেড়েছে যে তোমাদের আলী হল আল্লাহ, নাউযুবিল্লাহ। আজও বলে তারা, আজও বলে যে যেমন ধরেন যে কোরআনের ব্যাখ্যা, তাদের যে তাফসির আছে এই তাফসিরের ভিতরে তারা ব্যাখ্যাও করে দিয়েছে, এই যে যখন বৃষ্টি আসমানে যখন ওই যে মেঘমালা দেখা যায় তার সাথে মেঘমালার ভিতরে ওখানে নাকি আল্লাহ নেমে আসে, হযরত আলী নেমে আসে, নাউযুবিল্লাহ, হযরত আলীকে তারা, তাদের তাফসির আছে এই এই কিতাবের ভিতরে, তাদের তাফসিরের